রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি প্রতিদিন এই অনুষ্ঠানে একটি করে বিষয় রাখি, আমরা আলোচনা করার জন্য বিষয় নিয়ে থাকি। আজকেও একটি বিষয় নিয়েছি, জানাবো আপনাদেরকে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, কোন বিষয় থাকছে আজ আমাদের মাঝে। আর মোবাইলে দাওয়াত ইসলামী আছেন আমাদের সাথে, রাফিয়াত তারিক ভাই আলোচনা তার থেকে শুনবো, নাত খাল জুনায়েদ ভাই আছেন আমাদের সাথে তার থেকে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শুনবো, হামদে বারি তাআলা, এবং আপনাদের অনুরোধের কালামগুলো শুনবো। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং তর্জমা স্ক্রিনে আমরা দেখে নিই, এরপরে বিষয় কি নিয়েছি তাও জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى, ووجدك عائلا فأغنى, فأما اليتيم فلا تقهر, وأما السائل فلا تنهر, وأما بنعمة ربك فحدث, صدق الله العظيم।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চমৎকার সূরা, চমৎকার তেলাওয়াত এবং এর তর্জমাও আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ তাআলা কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়েছি আমরা, মানুষের জীবনের গতি থাকে, এক একজনের একটা গতি আছে। কেউ খুব ফাস্ট গতিতে চলে, আবার কেউ মধ্যম পন্থা অবলম্বন করে, আবার কেউ স্লো গতিতেও চলে। দাওয়াত ইসলামীর কিছু কাজ এমন আছে যেখানে লিখিত চুক্তি, আপনাকে এই গতিতে কাজ করতে হবে। যখন দাওয়াত ইসলামীর কোনো ডিপার্টে কোনো আজিরকে নেওয়া হয়, তখন তিনটা অপশন থাকে তার জন্য। এক স্লো গতিতে চলা, আরেকটা অপশন হলো মধ্যম পন্থা অবলম্বন করা, একটা হলো ফাস্ট গতিতে চলা। আপনার যেমন অ্যাবিলিটি, যেমন আপনার জিম্মাদারি, যেমন আপনার দায়িত্ব, যেমন আপনার মেধাশক্তি, ওই হিসাবে আপনাকে চলতে হয়, চালাতে হয়। ঠিক একজন মানুষের জীবনের যে গতি আছে, সেই গতিটা কেমন হওয়া দরকার, কতটুকু হওয়া দরকার, এবং কোন গতিতে চলা সুন্নাতে মোবারকা, আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনটা তিনি অবলম্বন করেছেন, স্লো গতি নাকি মধ্যম পন্থা নাকি ফাস্ট গতিতে, যেই যেটাই হোক না কেন, আপনি খেতে বসছেন, এখন আপনার খাবারের স্পিরিটটা এত বেশি, আবার এতটাই কম, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনটা অবলম্বন করেছেন। আপনি রাস্তায় হাঁটছেন, হাঁটার যে স্টাইল আপনার বা ধরন আপনার, যদি আপনি আস্তে হাঁটেন তারপরও মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, আর যদি আপনি দ্রুত গতিতে হাঁটেন তারপরে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে। দুইটার প্রশ্ন কিন্তু দুই রকমের হবে। আপনি কথা বলছেন, কথা বলার সময় যদি একদম আপনি মিনিট গুনে গুনে এরপর শব্দ বের করেন, তাও মানুষ আপনার দিকে আঙ্গুল তুলবে। আর যদি আপনি স্পিডে চলেন, এক সেকেন্ডে কয়েকটা শব্দ বলেন, তারপরে মানুষ আপনাকে প্রশ্ন করবে। অর্থাৎ না স্পিড না সলো গতি, মধ্যম পন্থা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি বলেছেন এবং এ সম্পর্কে হাদিসে মোবারাকার মধ্যে কি এসেছে আজকে তাই আলোচনা শুনব আমরা, মধ্যম পন্থা অবলম্বন করা। আর এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুন্নতে মোবারকা। আল্লাহ চায় আজকের এই বিষয় থেকে আমাদের জানা হবে, শেখা হবে, আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা নিয়ে কিছু আলোচনা কথা বলার চেষ্টা করবো। চলুন আগে আমরা হামদে বারি তালা শুনি জুনায়েদ ভাই থেকে, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করছি। জি জুনায়েদ ভাই।
সুন্নি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তবতরে মুস্তাফা ইসলাম পেল এ ধারা তবতরে মুস্তাফা ইসলাম পেল এ ধারা বল্ল ধর্ম হি নেহরা রবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মোঠ কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মোঠ কি আছে আদেশ দিলেন, মুস্তাফা দয়া করলেন তার খোদা, আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা, পাথর করল জিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভনকে বললেন উমর, বলো না কি করছিলে, আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে। প্রিয় ভনকে বললেন উমর, করছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে। প্রিয় ভন পড়লেন যখন কুরআন শুনে ওমর, তখন পড়লেন মধুর এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। শৈতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত, শৈতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান, গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান, আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান, গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান, মনে পড়ে কি সে কথা, সেই কথা নব্বই লক্ষ কে খাজা, পড়ালেন মধুরে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ, চমৎকার কালাম আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাআলার প্রশংসায় হামদে বারি তালা পাঠ করা, কোরআনে পাকের তেলাওয়াত করা, জিকির করা, এই ইবাদতের মধ্যে নিজের জবানকে যেন আল্লাহ আমরা যেন তরুতাজা রাখতে পারি, আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি মধ্যম পন্থা অবলম্বন করা, কোরআনে পাকের মধ্যেও কয়েকটি আয়াতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার কথা আল্লাহ তাবারাকুতালা বলেছেন কোরআনে পাকের মধ্যেও, এবং হাদিস শরীফের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও ইরশাদে মোবারকা এসেছে মধ্যম পন্থা অবলম্বন করা। এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের গোটা জীবনীতে যখন আমরা অধ্যয়ন করব তো দেখব রসুল সাল্লাহ আলি সাল্লাম তার জীবনীতে মধ্যম পন্থা অবলম্বন করে গেছেন, এবং সাহাবে কেরাম আলহিমুর রিদওয়ানগণ আল্লাহওয়ালা ব্যক্তিরাও এই মধ্যম পন্থাকে ভালোবাসতেন। আর আফিয়াত তারি ভাই আমাদের সাথে আছেন, আমরা শুরুতে তার থেকে কিছু আলোচনা কিছু কথা শুনি, এরপর আল্লাহ চায় নাতে রসুল মকবুল সাল্লাহ আলি সাল্লাম আমরা শুনবো। যে আজকের বিষয় মধ্যম পন্থা অবলম্বন করা।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা আজকে নেওয়া হয়েছে। অনেকগুলো সুন্নতে মুবারাকা থেকে একটি প্রধান সুন্নতে মুবারাকা, আর যেটা এই জামানায় খুব দরকার, মধ্যম পন্থা। তো ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে না ছাড়াছাড়ি, না বাড়াবাড়ি, না উগ্রতা আছে। তো সব কিছুকে দূরে ঠেলে দিয়ে ইসলাম মধ্যমপন্থা তথা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাকে লিড দিচ্ছে। তো এই মধ্যমপন্থা এমন নয় যে শুধু আমি ইবাদতের ক্ষেত্রেই জারি রাখবো, এই মধ্যমপন্থা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন।
জি
হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে প্রয়োজন, নেকির ক্ষেত্রে প্রয়োজন,
সব জায়গাতে,
সংসার জীবন এবং সামাজিক কর্মকাণ্ড সব জায়গায় এই মধ্যমপন্থা প্রয়োজন।
প্রয়োজন
তো আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে এই মধ্যমপন্থা অবলম্বন করতে হয়। তার মাহবুব, তার মাওলা রব আজ্জা ওয়া জাল্লাহ আমাদেরকে কুরআনুল করিম ফুরকানুল হামিদে ইরশাদ করেছেন যে কোন কোন জায়গায় কিভাবে কিভাবে আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। তো ইসলাম নিঃসন্দেহে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে আধ্যাত্মিকতা এবং জাগতিক জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা হয়, চরমপন্থা এখানে পরিহার করা হয়। এমন আছে না যে আমি একেবারে একটা কিছু করেই ফেলবো, এটা করাই দরকার, উগ্রতার দিকে আস্তাকফিরুল্লাহ ধাবিত করা, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামের সহজীকরণ এবং বাড়াবাড়ির যে ব্যাপারটা রয়েছে এর পরিবর্তে মিতচার এবং সংযমকেই উৎসাহিত করে, অর্থাৎ মধ্যমপন্থাকেই উৎসাহিত করে। আর এর বাস্তব উদাহরণগুলো যদি আমরা রহমতের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দেওয়ার চেষ্টা করি তবে আমরা পাই। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে, হাঁটা চলার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন মধ্যমপন্থা অবলম্বন করি। যেমনটি কোরআনুল করিম ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ, তোমরা পানাহার করো, খাও, পানাহার করো, কিন্তু অতিরিক্ত থেকে বিরত থাকো যেন অপচয় হয়ে না যায়।
রাইট।
আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবুল হাবিব রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, যা বুখারী শরীফে এসেছে, তোমরা আমলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না, সকাল সন্ধ্যা ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই মধ্যম পন্থা রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এখন যদি আমার একটা খায়েশ চলে আসে, আমার একটা জোশ চলে আসে, আর আমি নিয়ত করে ফেলি যে আজকে আমি সারা রাত ইবাদত করবো, এখন সারা রাত ইবাদত করলাম তো সকালের আস্তাগফিরুল্লাহ খবর নেই, তো এই যে আমি একটা বাড়াবাড়ি করে ফেললাম হঠাৎ করে, এটা আমার জন্য বাড়াবাড়ি, আউলিয়ে কামিলিন যারা তাদের ক্ষেত্রে তো অন্য হিসাব,
তারা তো রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত
ইবাদত করেছে,
কিন্তু আমার জোশ আসছে আমি আজকে রাত সারা রাত নামাজ পড়লাম,
নামাজ পড়লাম
কিন্তু কালকে সারা দিনের ফরজ নামাজের খবর নেই,
আস্তাগফিরুল্লাহ। তো সেই ক্ষেত্রে আমার জন্য অনেক বড় রিস্কি। তারপরে আমি ইবাদত করব, দান করব, এখন এমন হয়ে যায় যে আমার পকেটে যা আছে তাই কি দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রেও রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে আছে, কুরআনুল করিমে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে যে এমনভাবেও যেন আমরা দান না করি যে দানের পরে অপরের কাছে গিয়ে আমার হাত পাততে হবে। তার মানে এখানেও আমাদের মধ্যম পন্থা। তারপরে আমি আমার ঘর সংসারের দিকে যদি লক্ষ্য করি, আমি আমার সন্তানদেরকে পরিচালনা করছি, ঘরের বাজার করছি, তো এখন আমি এমন করলাম যে এই মাসে আমার খুব ভালো লাগতেছে, হ্যাঁ আমার বার্থডে পড়ে গেছে এই মাসে, বা আমার প্রিয়তমার হয়তো অ্যানিভার্সারি আমাদের, বা আমার সন্তানদের কোনো না কোনো একটা অকেশনের বা কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এখন আমি টার্গেট করলাম যে এই মাসে পুরাপুরি বা জাঁকজমকপূর্ণ বাজার আমি করে নিব, আমি আমার ঘরের যা যা প্রয়োজন নিয়ে নিব। পরবর্তী সময়ে 20 তারিখের পরে গিয়ে আমি খালি হয়ে গেলাম, তখন আবার আল্লাহ না করো কবরের কাছে আমার হাত পাততে হবে। তো মোট কথা, আমার আপনার ইবাদত রিয়াজাত জীবনকে পরিচালনার ক্ষেত্রে সর্বদা এই মধ্যমপন্থা অবলম্বন করতে হবে, আর যদি এটা না করি তবে আমি ক্ষণে ক্ষণে কী করবো, পস্তাবো আর বিপদগামীদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। যেমন যদি আমরা পূর্ববর্তীদের দিকে তাকাই, আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের জামানার দিকে যদি তাকাই, এক একজন নবী আলি সাল্লামগণের, মুসা আলি সাল্লাম কিংবা আইসা আলি সাল্লামগণের, ইব্রাহিম আলি সাল্লামগণের, এই যে ওনারা আসলেন ওনাদের কৌমের মধ্যে, ওনাদের অনুসারীদের মধ্যে এমন অনেকেই ছিল যারা বাড়াবাড়ি করেছিল, ঈসা আলাইহিস সালামকে নিয়ে মায়াদাল্লাহ কত বাড়াবাড়ি করেছে, ধ্বংস হয়ে গিয়েছে। তো আমরাও এখানে যেন বাড়াবাড়ি না করি। তো আজকে হয়তো জোশ আছে, কালকে এটা বা 5 মিনিট পরে থাকবে গ্যারান্টি নেই, না থাকার সম্ভাবনায় বেশি। তো সেই জোশের মাথায় কিছু একটা করে ফেললাম, অর্থাৎ বাড়াবাড়ি মধ্যমপন্থা এই সুন্নতে মুবারাকাকে ডিনাই করলাম, আস্তাগফিরুল্লাহ, আর বাড়াবাড়ি করে ফেললাম। তো এই হিতের বিপরীতে যা হবে তা আমার এবং আমার সমাজ আমার পরিবারের জন্য এটা অভিশপ্ত হিসেবে কি
এমনটা করার আগে একবার ভাবা উচিত যে আমি যেভাবে চলছি ইসলাম এটার ব্যাপারে কি বলে,
কি বলে
কোরআন ও হাদিস এ ব্যাপারে কি বলে, আমি যেভাবে
চলছি
বা আমি যে কাজগুলো করছি যে গতিতে করছি, ইসলাম এবং শরিয়াত এ ব্যাপারে আমাকে কি হুকুম দিচ্ছে বা আমার হুকুম কি রয়েছে,
হুকুম কি রয়েছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ধরন কেমন ছিল,
সুবহানাল্লাহ,
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো ওইটাই অবলম্বন করেছেন যেটা আল্লাহ পছন্দ করতেন, তাই না,
যেটা ইরশাদ হয়েছে,
যে সাহাবা একরাম বলেন আল্লাহ রাসূল রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তো তার প্রত্যেকটা শব্দ গণনা করা যেত, প্রত্যেকটা ওয়ার্ড গোনা যেত, আল্লাহ রাসূল কয়টা শব্দ বলেছেন। এরপর বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তার নূরানি জবান যখন নড়ত, সাহাবায়ে কেরাম এমনভাবে বসে সেই কথাগুলো শুনতো, যদি তার পাখি এসেও তাদের উপরে বসে, পাখি তারপরে নড়াচড়া করবে না, মনে হবে না যে মানুষ আছে,
আল্লাহু আকবার,
মনে হবে না,
স্থির এক বস্তু মনে হচ্ছে,
এত এমনভাবে গভীরভাবে সাহাবায়ে কেরাম সেই আলোচনা শুনতেন আর এত মনোমুগ্ধকর আলোচনা সেখানে করতেন, এমন হতো না আল্লাহ রসুলের কথার মধ্যে এক শব্দ শেষ হওয়ার আগে আর এক শব্দ, এটা কখনো হতো না, এক শব্দের পরে আর এক শব্দটার জন্য অপেক্ষা দীর্ঘ সময়, এটাও হতো না, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এই যে এক সুন্নতে মোবারকা, মহান সুন্নতে মোবারকা, যখন এটাকে আমরা ধারণ করে নিতে পারবো বা নিজের মধ্যে নিয়ে নিতে পারবো,
এটা কিন্তু আমাদের একটা মূল পুঁজি,
জি জি,
আমার বৈশিষ্ট্য আমার ব্যক্তিত্ব প্রকাশের একটা মূল মাধ্যম হচ্ছে
মানুষের ম্যানার্সের মধ্যে একটা বিষয় এটা, তাই না, কথা বলার ধরনটা সুন্নাত মোতাবেক যদি হয় আমাদের, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াকে দেখেন,
সুবহানাল্লাহ,
আমিরুল সুন্নাত মাদানী মুজাকারায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এমন স্পিড পাবেন না,
আল্লাহ,
আবার এত কথা এমন ভাবে বলবেন না যে দর্শক যারা আছে ঘুমিয়ে গেছে, এটাও পাবেন না, তাই না, তিনিও মধ্যম পন্থা অবলম্বন করে মাদানী মুজাকারায় ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন,
আল্লাহ,
এই জন্য এই সুন্নাতে মোবারাকাকে আঁকড়ে ধরা উচিত আমাদের, না, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তার সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানরা এই মধ্যম পন্থা অবলম্বন করেন এবং তাদের সেই মধ্যম পন্থা অবলম্বনের কিন্তু রীতি রেওয়াজ এখন পর্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তিরা নেককাররা ধরে রেখেছেন।
জি জি,
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা একরামের সামনে এক ব্যক্তির সাথে কথা বলতেছিলেন, যার সাথে কথা বলছেন আল্লাহ রসুলের সামনে ওই ব্যক্তি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে, সাহাবা একরাম একে অপরের সাথে কানাকানি শুরু করলেন, দেখো আল্লাহ রসুলের সামনে বলতেই আছে, এ তো থামছে না, মানে এত বলা বলতেছে কোনো আর কাউকে চান্স দিচ্ছে না,
ফুল স্টপ নেই,
জি। এরপরে যখন তার বলা শেষ হলো আল্লাহ রসুল মুস্কি হাসলেন, এরপর সেখান থেকে যখন সেও চলে গেল সাহাবা একরাম আল্লাহ রসুলের সাথে ব্যাক করে চলে আসলেন, তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা যে আপনার সামনে এত বলা বলল, মানে এ তো বলতেই আছে আপনার সুযোগ দিচ্ছে না, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর কথা কেউ শুনে না, তোমরাও তো বিরক্ত হয়েছ, এই লোকটার কথা কেউ শুনতে চায় না, যেমনি তোমরা বিরক্ত হয়েছ এমনি যদি আমিও বিরক্ত হই, আমিও যদি তার কথা না শুনি সে যাবে কোথায়,
আল্লাহ,
যদিও বা সবার সেখানে অপছন্দ ছিল বিষয়টা, অন্যান্য সাহাবা একরামের সবার অপছন্দ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে কথাগুলো শুনেছেন, মুস্কি হেসে তাকে বিদায় করেছেন, এরপর আল্লাহ রসুল বললেন
বাস্তবতা শেয়ার করলেন,
শেয়ার করলেন যে সে আসলে কোথাও বলে সুযোগ শান্তি পায় না, কেউ শুনে না তার কথা, সে বেশি বলে, তাই এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তো সে পার পেয়ে গেছে, কেন
আমার নবীর উম্মতই ছিল, আমার নবী না শুনলে তারটা কে শুনবে? আমি যে বলি আমারটা এত কে শুনতে চায়, তাই না? এই জন্য এমনভাবে বলা, এটা একটা বলা হয় রাফি ভাই সুন্দর করে কথা বলতে পারা, এটা একটা আর্ট বলা হয়, একটা গুণ বলা হয়, একটা বিশেষত্ব বলা হয় একজন মানুষের মধ্যে। আর যারা এমন সোসাইটিতে আছে বা কাজ করে যে তার কথার খুব গুরুত্ব এবং তার কথা মানুষ শুনে মনোযোগ দিয়ে, জি ওই লেভেলের যখন সে থাকে তখন তো তার কথার পরিমাপটা আরো ভালো করে
স্মুথ
হওয়া উচিত, এমন কথা এমন শব্দ এমন আচরণ যেন তার থেকে বের না হয় যাতে করে। আর যদি সে ব্যক্তি হয় ইসলামিক লেবাসের, সে যদি ধর্মীয় দিক থেকে, তখন তো তার কথা বলার স্টাইলটা আরো ধর্মীয় ধর্মের দিক থেকে তো আরো বেশি সুন্দর হওয়া দরকার, যেন তার শব্দগুলো চয়নে কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ক্ষতি না হয়, ইসলামের কোনো ক্ষতি না হয়, মুসলমান যেন মনে আঘাত না পায় তার কথাগুলো, এগুলো তাকে স্মরণ রাখা অবশ্যই উচিত এবং মধ্যম পন্থা অবলম্বন তো তাকে করতেই হবে। অনেকেই দেখা যায় এক শব্দ শেষ হওয়ার আগে আর এক শব্দ শুরু হয়ে যায়, মানে পরিপূর্ণ শব্দটা তার থেকে বের হয় না। আর এই ক্ষতিটার কারণে মানুষ তার থেকে শোনা হাদিসে মোবারকাটা পরিপূর্ণের সাথে সে বুঝতে পারে না। এরপর অনেক মানুষকে দেখবেন রাফি ভাই যে সে কথা বলছে, তো মূল পয়েন্ট যেটা কথার মধ্যে এত প্যাঁচাগুচি আছে, মানে এত ঘোর প্যাঁচ আছে, সে আসল কোন কথাটা বলবে সেই কথাটাই দর্শক বা মানুষ খুঁজে পায় না, হয় না? এরকম বলে যে একটা হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাযিল করবে। হাদিসে মোবারকার সার মূল পয়েন্ট এতটুকু। এখন যদি সে এভাবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক তো আর মিথ্যা না, সত্য, আমার নবী যা বলেছেন তা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার, এখানে দশ বারের কথা বলা হয়নি, একবারের কথা বলা হয়েছে। এখন এই যে আলোচনাটা, এখানে মূল পয়েন্ট যেটা, যেটা একজন সাধারণ মুসলমানের অন্তরে গিয়ে গাঁথবে, মিশে যাবে, আমল করবে, সেটাকে আঁকড়ে ধরবে, এখন এই মূল পয়েন্টটা কিন্তু সে আর একসাথে
ফোকাস করতে
আর পারলো না, সে জি জি। তো এই জন্য বলা হয় যে যে হাদিসটা আমি বলতে চাচ্ছি বা আমি বলবো সেটা যেন আমার নবীর উম্মতের কাছে বা আমার দর্শকের কাছে, আমার সামনে যারা আছে তাদের সামনে যেন ইজিলি ভাবে তারা বুঝতে পারে এবং জানতে পারে এবং সেটাকে তারা আঁকড়ে ধরতে পারে। তো এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করার কথা কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে মোবারকার মধ্যেও এসে, আরও কিছু আলোচনা ইনশাল্লাহ তাআলা আমরা এ ব্যাপারে করব, মধ্যম পন্থা অবলম্বনের ব্যাপারে, আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারেও নিয়ে ইনশাল্লাহ তাআলা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মধ্যম পন্থা অবলম্বন করে এমন কিতাব লিখে গেছেন, ওই সময়কার মানুষও বুঝে গেছেন, এখন কিয়ামত পর্যন্ত যারা আসবে কিতাব যাদের হাতে পড়বে তারা সবাই সঠিক আকীদা কাকে বলে তারা বুঝে যাবে। মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহি তাআলার কাছে কত বিপদ এসেছে তার সেই দিনের প্রচার প্রসারের জন্য, মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহি তাআলার মধ্যম পন্থা অবলম্বন করে সেই জগতের মানুষকে তো শিক্ষা দিয়েছেনই, পরবর্তী যত প্রজন্ম আসবে সবাইকে শিক্ষা দিয়েছেন। এভাবেই মধ্যম পন্থা অবলম্বন করে আমাদেরকে দীন ইসলামের খেদমত করতে হবে। কেবলা শেখ বিষয়গুলো নিয়ে আগে একটি নাতের মকবুল সাল্লাম শুনি জি।
সহজে মনে আমি ও হজে যাব, বসে কাঁদিনি জানে আমি ও হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল সহজে মনে আমি ও হজে যাব, বড় সহজে মনে আমি ও হজে যাব, মহকা গিয়ে পড়ব আমি কাবার তাওয়া, আমি কাবা চাইব গো নামা কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গো নামা মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমি ও কাবা দেখব বড় আশা যে মনে আমি ও হজে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব সাদা এহরাম পরে আমি যাব আরাফাত সাদা এহরাম পরে আমি যাব আরাফাত সাদা এহরাম পরে আমি যাব আরাফাত সে ফকির বেশে করব মোনাজাত সে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমি ও যে যাব বড় আশা যে মনে আমি ও যে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়া বন্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়া বন্তর অভুজ মন তো বুঝে না অভুজ মন তো বুঝে না তারে কেমনে বুঝাবো বড় আশা যে মনে আমি ও যে যাব বড় আশা যে মনে আমি ও যে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কে মনে যাব বড় আশা যে মনে আমি ও যে যাব মকা থেকে যাব আমি সোনার মদিনা মকা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাব মোরে ডাকো হে খোদা আমিও কাবা দেখব মোরে ডাকো হে খোদা আমি ও যে যাব প্রিয়
কাছে আমি করব আবেদন, মদিনায় আসে যেন এই পাপের মরণ, প্রিয় নবী কাছে আমি করব আবেদন, এই মদিনায় আসে যেন এই পাপের মরণ, তোমার শাফাত পেলে, তোমার শাফাত পেলে, তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব, বড় আশা যে মনে আমি হজে যাব, বড় আশা যে মনে আমি হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কে মনে যাব, বড় আশা যে মনে
শেখেরই এমন আশা থাকা উচিত যে আমিও একদিন হজে যাব, আল্লাহ তাবারক ও তালার ঘর খানায় কাবার তাওয়াফ করব, জিয়ারত করব, আল্লাহ তাবারক ও তালা কবুল করে নিক আল্লাহ তালার দয়ায়। মাদিনী চ্যানেল বাংলার যে অনুষ্ঠান হয়েছিল জ্ঞান পরীক্ষা, আর এখানে যাদের টিকিটের এলান হয়েছিল তাদের আরও কিছু ইসলামী ভাই এই মুহূর্তে মক্কাতুল মোকাররমায় আছেন, তারা উমরার উদ্দেশ্যে সফরে গেছেন, আল্লাহ পাক তাদের এই সফরকে কবুল করে নিক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে একটা ভিন্ন বিষয়ে আলোচনা করার কিছু কথা বলার চেষ্টা করব। জি কল শুনিয়ে দিন। হান তোমার দরবার হে রসুলে আরবি, এই কালামটা আপনি শুনতে চেয়েছেন, জুনেদ ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই আমাদেরকে শোনাবেন। পরবর্তী কল, আল্লাহ চাই পরিবর্তন নিজের হবে, পরিবারের সবাইকে দেখান, পরিবারের মানুষেরও পরিবর্তন হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, কালাম এই গজল আপনি শুনতে চেয়েছেন, শোনাবো সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া, নড়াইল দিলা। আমি আপনাকে চ্যানেলটা দেখতেছি, আমি আদানি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান শুনি, এবং আমাদের জন্য একটু দোয়া করবেন, আরো বেশি বেশি ভালো ভালো অনুষ্ঠান একটু দেবেন, যাতে আমরা দেখি আরো বেশি ইবাদত বন্দেগি করতে পারি।
মাশাআল্লাহ, চমৎকার কথা বলছেন। ভালো অনুষ্ঠান যদি আপনার কোনো আইডিয়া থাকে, আপনার কোনো পরামর্শ থাকে, তবে আপনার মাদানী চ্যানেল প্রতি মঙ্গলবার দিন মাগরিবের পরে যে অনুষ্ঠান হয় আপনার মাদানী চ্যানেল, ওই অনুষ্ঠানে আপনি পরামর্শ দিতে পারবেন, আপনার পছন্দের অনুষ্ঠান কোনটা, কোন অনুষ্ঠান আসলে ভালো হয়, কোন অনুষ্ঠান করলে ভালো হয়, ওই অনুষ্ঠানে আপনার মাদানী চ্যানেলে পরামর্শ দিবেন এবং সেই মোতাবেক আল্লাহ চায় মজলিস কাজ করবে। যেহেতু আপনি আরও ভালো অনুষ্ঠান কিছু দেখতে চান, আপনারও হয়তো কোনো আইডিয়া থাকতে পারে, কোনো পরামর্শ থাকতে পারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী কল দেন। মরণের যন্ত্রণা কিভাবে সইব ইয়া রাসূলুল্লাহ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, এক দুই পংক্তি আমরা শোনাবো। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই অংশগ্রহণকে, আপনাদের এই অভিমতকে, আপনাদের এই উৎসাহকে আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন, সবসময় আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। যারা কল করছেন শুকরিয়া আদায় করছি। দর্শক, যে ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এখন, সেটা হলো দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করে। দাওয়াত ইসলামী অতিরিক্ত কিছু করে না, এবং এমনভাবেও ঘুমিয়ে ঘুমিয়ে চলে না যে 2030 সালের টার্গেট 2040 সালে গিয়ে আমাদের পূর্ণ হবে, এভাবেও দাওয়াত ইসলামী চলে না। দাওয়াত ইসলামীর টার্গেট একটা, জামিয়াতুল মদিনা থেকে প্রতি বছর দাওরা হাদিস কমপ্লিট করে ছাত্র বের হবে, প্রতি বছর বের হচ্ছে। এটা চায় না কি এক বছরে দুই বেশ ফারেক হোক, এটা দাওয়াত ইসলামী চায় না। আচ্ছা, এরপরে জামিয়াতুল মদিনার যখন বাংলাদেশে কাজ শুরু হলো, তো একটা টার্গেট ছিল আমরা আগামী পাঁচ বছরে এতগুলো বিভাগে জামিয়াতুল মদিনা করব, এতগুলো জেলায় মাদ্রাসাতুল মদিনা করব। সেই টার্গেট নিয়ে চলতে চলতে আজ রিপোর্ট সবার সামনেই, এটা করে নাই দাওয়াত ইসলামী কি এই 2025-এর মধ্যেই পুরো উপজেলায় উপজেলা আমরা মাদ্রাসা করে দেব, সব কাম বন্ধ, আগে মাদ্রাসা কাজ করি, এটা দাওয়াত ইসলামী করে নাই। দাওয়াত ইসলামী বোঝা গেল মধ্যম পন্থা অবলম্বন করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর এই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, দর্শককে বলবো গতকালকে হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দাওয়াত ইসলামীর উদ্যোগে যে প্রতি বছর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হয়, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ ডেট ফাইনাল হয়ে গেছে, লোকেশন ফাইনাল হয়ে গেছে, এবং গতকাল যে শুক্রবার গিয়েছে জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কাজও কমপ্লিট হয়েছে। জুনায়েদ ভাইও ছিলেন, রাফি ভাইও ছিলেন। আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ তাবারকতালা আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের 24-25-26 তারিখে বুধ বৃহস্পতি শুক্রবারে ইনশাআল্লাহুল করিম আপনাদের সবার উপস্থিতিতে দাওয়াত ইসলাম এই তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা করব আল্লাহ চাই।
তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারি ঢানিয়ে চলো না সবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারি ঢানিয়ে চলো না সবে ঢাকায়, গ্রামে গঞ্জে সবখানে স্কুল কলেজের মাঠে, গ্রামে গঞ্জে সব দিকে স্কুল কলেজের মাঠে, একে অপরকে বলো চলো সবে তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলার ঢানিয়ে চলো না সবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, তিন দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারি ঢানিয়ে চলো না সবে ঢাকায়।
কাফেলার ঢল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আশেকানে রসুল তিন দিনের ইজতেমাতে ইনশাআল্লাহ তাআলা অংশগ্রহণ করবেন, সবাই ঢাকা, ঢাকার বাহিরে, চট্টগ্রাম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সবাই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতালা তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করছেন আপনারা। তবে চাইলে আপনারা আমাদেরকে কমেন্টসেও জানাতে পারেন কে কোন জেলা থেকে আসতেছেন, কত গাড়ি নিয়ে আসতেছেন। তবে প্রতি বছর আমাদের যে টার্গেটগুলো থাকে, যদি আপনার জেলা থেকে 2024-এ ঢাকার ইজতেমায় এক বাস, উদাহরণ দিচ্ছি আমি, এক বাস আসে, তবে 2025-এর ইজতেমায় কমপক্ষে দুই বাস আসা উচিত। তবে এটা যদি দুই বার যদি না আসে তবে মধ্যম পন্থা অবলম্বন হলো না, তাই না? নর্মাল হয়ে গেল না কাজটা, নর একটা বছর ঘুরে গেল, আমি সেই 50 জন নিয়ে গেলাম, আবার এক বছর পরে ইজতেমাতে এখন আমি 60-70 জন নিয়ে আসলাম, তবে এটা নর্মাল একটা পজিশন। আপনাকে যদি মধ্যম পন্থা অবলম্বন করতে হয় তবে 12 মাসে ডাবল করা উচিত, 50-এর জায়গায় 100 করা উচিত, এক বাসের জায়গায় দুই বাস করা উচিত। তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ এর মাধ্যমে যে দাওয়াত ইসলামীর খিদমত আমরা দেখছি, গতকালকে জহির ভাই খুব চমৎকার একটা কথা বলছেন যে ইজতেমাকে শুধু ইজতেমা যেন আমরা না দেখি, এটা দিনই খেদমতকে প্রচার প্রসারের অনেক বড় এক মাধ্যম। এখানে আপনি যে 50 জন মানুষ নিয়ে আসছেন, কে জানে 50 জনের মধ্যে একজন এমন আসবে সে ইজতেমায় এসে দাওয়াত ইসলামীর কাজ দেখে আপনাকে বলবে যে আমি আমার এলাকাতে, আমার জায়গা থেকে, আমার সম্পত্তি থেকে আমি 1 বিঘা সম্পত্তি দাওয়াত ইসলামীর মাদ্রাসা মসজিদের জন্য দিতে চাই, তাই না? কে জানে
কাজের উন্মোচন,
জি জি জি,
এই যে আমি 5-10 জনকে নিয়ে আসলাম, এমনও তো থাকতে পারতো যারা কিনা বিগত বছরগুলোতে, মাসগুলোতে, দিনগুলোতে খুব একটা ইবাদত প্রথম দিকে কিংবা সুন্নতের উপর আমলকারী ছিলেন না, অ্যাক্টিভ ছিলেন না, তো আসলো এখানে জজবা পেল সবার একসাথে তাহাজ্জুদ নফল ইবাদত বিভিন্ন দার্স বয়ানের মাধ্যমে সে নিজের টার্গেট করলো যে আমি আমার বাসায় যাব, ইবাদতের ধারাবাহিকতা রাখবো এবং অপরকেও নেকির দাওয়াত আমি দিতে
থাকবো।
তো এইভাবে কিন্তু কি হলো, এই ইজতেমার মাধ্যমে উনি নিজেকে সংশোধন করলো, সমাজকে সংশোধন করলো, এবং আপনি যেটা বললেন নতুন নতুন শাখা উন্মোচন, এখন আমার কাছে আছে 10 বিঘা,
জি,
এখন আমি 2 বিঘা দিয়ে দিলাম,
রাইট,
এখন আমি এই যে দিব,
এখানে আসলে দিনই পরিবেশে আসলে হয়তো উৎসাহ আসতে পারে তার,
হুজুর আমার মধ্যে কোয়ালিটি আছে ফর এক্সাম্পল, কিন্তু আমি প্ল্যাটফর্ম খুঁজে
পাচ্ছি না,
এই কোয়ালিটি কিন্তু থাকবে না,
থাকবে না,
তো আমি যদি প্ল্যাটফর্ম পাই তবে কোয়ালিটি তো থাকবে, থাকবে আরো কিছু অ্যাড হবে,
রাইট।
এখন দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাত পর ইজতিমাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছে, যেখানে আশিক রাসূল আসবে, সুন্নাত শিখবে, ইশকে মুস্তফা পাবে, আর তা তাদের নিজ নিজ অঞ্চলে কি করবে,
অঞ্চলে গিয়ে প্রতিষ্ঠিত করবে, প্রসার করবে ইনশাআল্লাহ তাবারাকাত আলাহ। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা মধ্যে পন্থা নিয়ে, আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওই গতিতেই চলে মধ্যম পন্থায়, এমনটাও ঘুমিয়ে চলে না যে 2030-40 পৌঁছে যাবে টার্গেট, আবার এতটাও বেশি স্পিডে চলে না দাওয়াত ইসলামী যেই কাজগুলো হওয়ার কথা ছিল 2025 তা হয়ে গেছে 2020, এটাও না, আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মধ্যম পন্থা অবলম্বন করে চলে আসছে। আর নেকির দাওয়াতের ব্যাপারেও মধ্যম পন্থা অবলম্বন করার কথা আল্লাহ রসুলের হুকুম, এটা আল্লাহ রসুল বলছেন যে মধ্যম পন্থা অবলম্বন করে নেকির দাওয়াতে, আপনি কাউকে বুঝাচ্ছেন নেকির দাওয়া দিচ্ছেন, আপনি একদিনই তাকে আলেম বানাতে পারবেন না,
না না,
সেই কদর বুঝবে একদিনে, একদিনে কিছু তাহাজ্জুদের মর্মতা বুঝবে সে, একদিনই সে নেককার ব্যক্তির যে ফজিলত এটা কি সে একদিনে বুঝবে,
না না,
ধীরে 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 সে বুঝতে থাকবে, তাই না, একটা পরিবেশের কারণে আস্তে আস্তে
স্পেস দিতে হবে তাকে।
এখন যদি আপনি আমি কোনো ব্যক্তিকে একদিনেই আল্লাহওয়ালা বানাতে চাই, তবে সেটা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে,
আমি গেলাম ঘরে সালাম দিলাম মুসাফা করলাম, তিনি আমাকে বসতে দিলেন, চা পানি পান করালেন, আর আমি তাকে নিয়ে চলে গেলাম, এরকমটা না,
এরকমটা
তাকে ফর এক্সাম্পল আমরা দর্শের দাওয়াত দিতে পারি, সাপ্তাহিক সুন্নতে পারি, ইজতেমার দাওয়াত দিতে পারি, তাকে আমি আস্তে 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 ইলমি দিনের যে নূরানিয়াত আছে, রোশনিয়াত আছে, তার দিকে ধাবিত করি,
এটাই এটাই উনি দাওয়াত ইসলামী যেইভাবে যে পন্থায় কাজ করছে সেটা তাকে জানাতে হবে।
যে দাওয়াত ইসলামী এটা চায় যে আপনি হঠাৎ করে আপনার ঘরবাড়ি ছেড়ে দিয়েন, এই যে মধ্যম পন্থায় কিন্তু হুজুর এটাও এসেছে যে মধ্যম পন্থা অবলম্বনকারী যারা রয়েছেন তারা তাদের সংসার, তাদের স্ত্রী সন্তানের সাথে কি একটা ব্যালেন্সপূর্ণ জীবন পরিচালনা করতে পারে, অর্থাৎ যে একটা ভারসাম্য। এখন আমি দিওয়ানা হয়ে গেলাম, এখন আমার একেবারে কি সফর করতে হবে, তো এদিকে আমার অসুস্থ মা, এদিকে আমার সন্তান, এদিকে আমার স্ত্রী, তো তাদেরকে দেখবে কি,
তাদের হক তো আছে,
তো এই জন্য দাওয়াত ইসলামী আপনি আসবেন সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমায়,
জি,
আপনি ইজতেমার বয়ান শুনবেন, রাতে ইতিকাফ করবেন, রাতে একটু নফল ইবাদত করেন, ইশরাক চাস্ত পরে আপনি চলে যান,
রাইট,
বাসায় একটু দেখা করেন, আর যদি আপনি ম্যানেজ করতে পারেন তবে একদিন আল্লাহর কাছে সফর করেন, দেন আপনি চলে যান, একদিন
মাসে,
তো আপনি চলে যান বাসায় আবার সময় দেন, তারপরে মাস শেষে আপনি 3 দিনের তারপরে যদি আপনার এই এক বছরের মধ্যে যদি আপনি আপনার পরিবারকে বুঝাতে পারেন, একটা অবস্থান যদি আপনি তৈরি করতে পারেন, তবে ডিসেম্বরে আপনি মায়ের কাফেলা 1 মাসের সফর করুন না, সমস্যা কি, হঠাৎ করে আপনাকে কে বলছে ঘর
বাড়ি, এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে নেকির দাওয়াতেও। এখন কিছু মানুষ জোর করে আপনাকে এই কাজটা করতেই হবে, এখনই যেতেই হবে, আসতেই হবে, এই যে জোরাজুরি করাটা এটা কিন্তু মানা করা হয়েছে, তারও একটা পজিশন আছে, তারও একটা ফ্যামিলি আছে, ওটাকে ব্যালেন্স করেই তাকে আসতে হবে, করতে হবে। হ্যাঁ, আপনি তাকে ফরজের ব্যাপারে ছাড় দিয়েন না, ফরজের ইবাদতের ব্যাপারে তাকে উৎসাহ দেন, হাদিসে পাকে ফরজ ইবাদতের ব্যাপারে যে উৎসাহ আসছে তা শুনান, তাকে আজাবের কথা শুনান, কিন্তু সেজন্য নামাজ পড়ে, নামাজের জন্য তাকে আপনি সাথে নিয়ে যেতে পারেন।
আপনার কথা মানে শুনে আর কি আমার খুব মানে বাস্তবতার দিকে আমি চলে যাচ্ছিলাম, আমার এক ইসলামী ভাই, ওনার পারিবারিক কিছু ইস্যু আছে, উনি টানাটান মহব্বতকারী, মাশাআল্লাহ, প্রত্যেক সাপ্তাহিক সুন্নতে পড়ে ইজতেমায় আসছেন, ইতিকাফ করছেন, ইশরাক চাস্ত পর্যন্ত সময় দিচ্ছেন, ওনার যে ভিতরগত অবস্থান আমি আপনার সাথে শেয়ার করছি, উনি চায় যে সফরে বের হবেন, উনি ইলমি দিন হাসিল করবেন, আলিমি দিন হবেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী হবেন,
আল্লাহু
আকবার, উনি চাচ্ছেন এটা, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি এও জানছি যে ওনার বাসায় সমস্যা আছে। এখন আমি ক্যালকুলেশন করলাম যে ওনার পরিবার মা বাবার যে বিষয়টা আছে এটা এখন ওনার প্রতি দরকার, জরুরি, উনি যদি ইনকাম সোর্স বন্ধ করে দেয় তবে ওনার মা বাবা কষ্ট করবেন, তো এখন ওনার যে জজবাটা আছে এই জজবাটাকে আমি চাচ্ছি কনভার্ট করতে কয়েকটা ধাপে। ফর এক্সাম্পল, উনি সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমায় আসবে, একদিনের আল্লাহর সাথে সফর করবে, 3 দিনের ইনশাআল্লাহ নিয়ত করেছে আগামী মাসের প্রথম সপ্তাহে 3 দিনের কাফেলায় সফর করবে, তো আমি ওনাকে ফাইনালি লাস্ট থার্সডে ইজতেমায় আমি ওনাকে আরজ করলাম, উনি আমাকে মানে বারবার রিকোয়েস্ট করছে যে আমি কখন একেবারে বের হব, আমি কখন আমি ইলমি দিনের জন্য সফরকারী মুসাফির হয়ে যাব। তখন আমি না পেরে ফাইনালি ওনাকে আরজ করলাম যে ইনশাল্লাহ আগামী মাসে আপনি তিন দিনের কাফেলা সফর করবেন না, আল্লাহ চাহে তো আপনি তিন দিনের কাফেলা থেকে আপনি আপনার রাস্তা পেয়ে যাবেন। অর্থাৎ এতদিন ফর এক্সাম্পল 5-7 মাস আরো বেছে বছরখানেক হয়ে যাবে, বছরখানেকের বেশি হবে ওনার সাথে আমার এই ব্যালেন্স ভারসাম্যপূর্ণ রিলেশন কথা চলতেছে, আর উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় উনিও মধ্যমপন্থা অবলম্বন করতেছে। তো আমি যদি টান দিতাম উনি কিন্তু চলে আসতো, ওনার ফ্যামিলি আল্লাহ না করুক দাওয়াত ইসলামীকে কালার মনে করতো, বিরক্ত হয়ে যেত, দাওয়াত ইসলামী কালার হয়ে যেত। তো দাওয়াত ইসলামী যে মধ্যমপন্থা অবলম্বন করছে এটা যে আমাকে অনলাইন বলছে, গুগল বলছে, এআই বলছে, তো আমি কি করলাম, আমি বাস্তবায়ন কি করলাম, এখন আমি কি এমন বিহেভিয়ার করলাম কিনা যে কোনো একজন বললো যাই হাই দাওয়াত ইসলামী তো জোর করে নিয়ে গেল, এই জন্য আমি বাস সময় দিলাম সময় দিলাম। তবে আমার বিশ্বাস
যে কথাটা শুরুতেই বললেন না কি জোশ ও জজবা চলে আসছে, আজকে সারা রাত আমি কোরআনে পাকের তেলাওয়াত করলাম
করলাম
কিন্তু 4টা বাজে আমি আজানের আগ মুহূর্তে ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেলাম, সারা রাত তেলাওয়াত করলাম, নফল ছিল তেলাওয়াত করলাম, আর যখন আজানের রক্ত হয়ে গেল ঘুম চলে আসলো আমি ফরজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, এটা যেন আমাদের দ্বারা না হয়, এটাকে বলা হয় অতিরিক্ত অতিরিক্ত যেন না হয়, মধ্যম পন্থা অবলম্বন করে। হ্যাঁ কোরআনে পাকের তেলাওয়াতের জজবা আমার আছে, আমি পারলে প্রতিদিন এক পারা করে পড়ি, মাসে একবার খতম হয়ে
যায়।
আচ্ছা আমি এক মঞ্জিল পড়ি, হ্যাঁ দুই পারা পড়ি, এখন আমি জজবায় চলে আসলাম, সারা রাত কোরআনে পাকের তেলাওয়াত করলাম, ফজরের আজান হবে হবে তো 4টা বাজে আমি ঘুমিয়ে গেলাম, তো ফরজ আমার হাতছাড়া হয়ে গেল, ফরজ তরক হয়ে গেল, যতটুকু লোড আমি নিতে পারি,
আমার তেলাওয়াত করতে হবে, আমার ইলমি দিন হাসিল করতে হবে, আমার সফর করতে হবে, মুসাফির হতে ওই ফজিলত নিতে হবে। আউলিয়া কামিল সফর করেছেন, আমার শাহজালাল ইয়ামিন আলী রাহমাও সফর করেছেন, তো উনারাও একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা কি লিড করেছেন।
এমন তো আর করেননি শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি তাআলা কি জজবাতে চলে আসছি বাস একদিনে নিজের জীবনকে কোরবানি করে দিলাম, তো বাকি জীবন আমার দিনের দাওয়াত কে দিবে,
কে দিবে,
মধ্যম পন্থ অবলম্বন করেছেন, আমি নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আমার করতে হবে,
ভবিষ্যৎ প্রজন্মকেও
বাঁচাতে হবে। এরপরে একটি টপিক আছে চলাফেরার ব্যাপারটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরার যে মধ্যম পন্থা, এটা তো পৃথিবীতে এমন মধ্যম পন্থা অবলম্বন কেউ আর করতে পারেনি যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরাতে মধ্যম পন্থা অবলম্বন করেছেন, অর্থাৎ হাঁটার ব্যাপারটা, এটা নিয়ে কিছু আলোচনা করব। এর আগে যাচ্ছি জুনাইদ ভাই, যদি আমাদেরকে অনুরোধের কালামগুলো কিছু কিছু পংক্তি শুনিয়ে দিতেন, এরপরে শেষ আলোচনা চলাফেরার যে মধ্যম পন্থা আছে এটা নিয়ে কিছু কথা বলবো। জি
সামান্য মাথা ব্যথা
চমৎকার অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম দর্শক শ্রোতার, যারা কল করেছেন আল্লাহ তাবারাক ও তাআলা আপনাদেরকেও ভালো রাখুক এভাবে করে প্রত্যেকটা অনুষ্ঠানে, এবং মাদানী চ্যানেলের সাথেই আশা করি আপনাদের অভিমত দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আলোচনা করছিলাম আমরা মধ্যম পন্থা অবলম্বন নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে চলাফেরার কথাগুলো সিরাতে মোস্তফার মধ্যে এসেছে, মাক্তাবাতুল মদিনার চমৎকার এক কিতাব সিরাতে মোস্তফা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চলাফেরা, হাঁটা, আমরাও তো হাঁটি, কখনো আমরা এমনভাবে হাঁটি মানুষ যদি আমাদেরকে দেখে তো জিজ্ঞাসা করে, ভাই কোনো অসুবিধা আপনার, অসুস্থ আপনি, মানে হাঁটার স্টাইলেই মনে হয় কি আমি দুর্বল, দুর্বল ভাবভঙ্গি নিয়ে হাঁটি। আচ্ছা, কিছু মানুষ এভাবে হাঁটে কি হাঁটার স্টাইলে মনে হয় কি যে কোথাও মারামারি লাগছে, কোনো বিপদ হচ্ছে, এমনভাবে এত স্পিডে হাঁটে, হয়তোবা তার শরীরে লেগে দুই একজন রাস্তার মধ্যে ধাক্কাও খেয়েছে, কষ্টও পেয়েছে, এভাবে এত স্পিডে এত গতি নিয়ে হাঁটে। তো এই যে দুইটা পন্থা আছে, আপনার খুব স্লো গতিতে হাঁটা মানুষ রোগী মনে করে,
এবং খুব দ্রুত গতিতে হাঁটা, মানুষ জিজ্ঞাসা করে কোনো বিপদ হয়েছে কিনা। আচ্ছা, হাঁটার সময় আমাদের অনেকের আবার বুক ফুলিয়ে হাঁটার, হ্যাঁ জুনেদ ভাই, রাফি ভাই, বুক ফুলিয়ে হাঁটার এক অহংকার বশত যেভাবে হাঁটে, ওভাবে হাঁটার মানুষের অভ্যাস আছে। ওই সব মানুষকেও মানুষ আবার প্রশ্ন করে বা কথা বলা বলি করে, দেখো হাঁটার স্টাইল কেমন, বুক ফুলিয়ে এরপরে হাঁটে। এর জি জি জি, এরপরে আপনার হাঁটার সময় অনেকের আবার অভ্যাস আছে উপরের দিকে তাকিয়ে হাঁটা, এই ব্যানার দেখা, ওই ব্যানার দেখা, ওই মানুষ দেখা, ওই মানুষ দেখা, এভাবেও আমার অনেকের অভ্যাস আছে। আবার কিছু মানুষের অভ্যাস তো এমন আছে যে একেবারেই নিচে তাকিয়েই হাঁটে, যেন আশেপাশের কোনো কিছু আমার চোখে না পড়ে। এই যে বিষয়গুলো আছে যেগুলো এড়িয়ে চলার কথা বলা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার পদ্ধতি কেমন ছিল? আল্লাহ রসুল যখন হাঁটতেন তো মধ্যম পন্থা অবলম্বন করতেন। আচ্ছা, এমনভাবে হাঁটতেন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান অনেক পিছে পড়ে থাকতো না, আবার এমনভাবে হাঁটতেন সাহাবা একরাম আগে চলে যেত না। এভাবে আল্লাহ রসুলের হাঁটার গতি ছিলেন মধ্যম পন্থা। আল্লাহ রসুল যে গতিতে হাঁটতেন তো সাহাবা একরাম, কিছু সাহাবা একরাম তো প্রথম সারিতে থাকতেন, কিছু সাহাবা একরাম পিছনে থাকতেন।
না লম্বা না বেঁটে, আবার যখন সবার সাথে দাঁড়াতেন উনি উঁচু দেখাতেন,
সুবহানাল্লাহ।
ওনার ক্ষেত্রে এসেছে মধ্যম পন্থা, না লম্বা না বেঁটে।
হ্যাঁ,
মানে ওনার পুরো বৈশিষ্ট্য, পুরো আখলাক, পুরো জিন্দেগি কতটা ব্যালেন্সপূর্ণ ছিল, আমাদের জন্য কতটা ব্যালেন্সপূর্ণ।
সাইদে আলা হাজত রহমতুল্লাহি তাআলা এই ব্যাপারে চমৎকার লেখেন, আমরা হাঁটার সময় কিন্তু অটোমেটিকলি আমাদের শারীরিক যে গঠন বা আমাদের যে শরীরের স্পিরিট, ওই হিসাবে আমরা হাঁটলে কিন্তু হাত আমাদের ঝুলবেই। হাতে যদি কোনো কিছু না থাকে হাঁটার সময় কিন্তু হাত ঝুলে। তো আলা হাজত রহমতুল্লাহি তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন আর তখন যখন হাত ঝুলতো তো ওটাও এত স্পিডে ছিল না যে আশেপাশের মানুষের গায়ে লাগবে বা কেউ কারোর সাথে টাচ লাগবে বা না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন হাত ঝুলাতেন হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করতেন, এবং হাত ডান হাতটা এদিকে আসতো, বামের দিকে যেত, এরপর পিছনে যেত, বাম হাতটা ডানের দিকে যেত, এরপর পিছনের দিকে আসতো। অর্থাৎ আমাদের হাঁটার স্টাইল কিন্তু আমরা নিজেও কখনো চেক করিনি, আমাদের হাতগুলো যে আমাদের হাতগুলো কোথায় যায় কখনো কোনো ব্যক্তি চেক করছে কিনা আমার জানা নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটার স্টাইল এমন ছিল, ডান হাতটা এভাবে যেত, পিছনে যেত, বাম হাতটা এভাবে যেত, আবার পিছনে। আচ্ছা, আল্লাহ রসুল হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বনে পায়ের গোড়ালি আগে গিয়ে মাটিতে চুমু খেত, অর্থাৎ মাটি আমার নবীর পায়ের কদম মোবারক যে গোড়ালি আছে, গোড়ালি আগে মাটি চুমু খেত। অর্থাৎ আমরা হাঁটি হাঁটার স্টাইলে মানুষের কোনো কোনো ব্যক্তি হাঁটার স্টাইল এমন, জুনেদ ভাই, রাফি ভাই, হাঁটার সময় আওয়াজ দেয় যে জোতা বা স্যান্ডেল আছে না, এটা টেনে টেনে হাঁটে না,
কিংবা পায়েরও শব্দ হয়,
পায়েরও শব্দ হয়, বাট টস টস,
খালি
পায়ের গোড়ালি এবং জোতার গোড়ালি এটাকে আওয়াজ, বাড়ি খায় আওয়াজ হয়। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে? আগে কদম মোবারক উঠিয়ে গোড়ালি যে আছে গোড়ালি আগে জমিনে রাখতেন, এরপরে পায়ের পাতা রাখতেন, ফের দ্বিতীয় পা উঠাতেন, গোড়ালি আগে রাখতেন, এবার পা, মানে দেখার মতো ছিল। আল্লাহ হাজত লেখেন তো এই দৃশ্যগুলো যারা দেখেছেন সামনে তো দেখার মতো ছিল। হাঁটতেন তো গোড়ালি, পায়ের গোড়ালি আগে জমিনে পড়তো, পায়ের পাতা তারপর পড়তো, হাঁটতেন তো হাত ডান হাত বামের দিকে এভাবে যেত, এরপরে পিছনের দিকে আসতো, নরম, অর্থাৎ মধ্যম পন্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের হাঁটা। এবং যদি ডানে সাহাবা একরাম থাকতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের তাকানোগুলো, আবার আমরা যেভাবে রাস্তায় হাঁটলে এদিকে তাকায় ওদিকে তাকায় ব্যানার দেখি মানুষ দেখি কে আসলো, আল্লাহ রসুল কীভাবে হাঁটতেন? কখনো কথা বলতে বলতে হাঁটতেন তো ডানের সাহাবির দিকে আস্তে করে মুখ ফিরাতেন, মুস্কি হাসতেন, আবার বামের দিকে যারা আছেন তাদের দিকে তাকাতেন, তাদের দিকে কথা বলতেন, আবার মুস্কি হাসতেন। তো এই মধ্যম পন্থা অবলম্বন করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এত বিজয় এনে দিয়ে গেছে।
উগ্রতা ছিল না, ওখানে বাড়াবাড়ি ছিল না, ওইখানে কমতিও ছিল না, তারপরে ওই সময় পুরো সাম্রাজ্য ইসলামের সুশীতল ছায়া তুলেছিল,
আলহামদুলিল্লাহ।
আর আজকে এই সিচুয়েশনে এসে আমরাও চাচ্ছি আমাদের ভূখণ্ড কিংবা আমরা ইসলামের সুশীতল ছায়া চলে আসে, তবে এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি ওই মধ্যম পন্থা, ওই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থায় পৌঁছাতে পারলাম,
পারলাম কিনা,
আমি আমার পরিবারকে পৌঁছাতে পারলাম কিনা, আমার অধীনস্থদেরকে পৌঁছাতে পারলাম কিনা, দেন না ইন ফিউচার আমি এসব কিছু করবো। তো যেখানে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নেই, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই আজিম উরশান সুন্নতে মুবারাকা মধ্যম পন্থা নেই, সেখানে কল্যাণ থাকতে পারে না,
রাইট,
আর তাদের দ্বারাও ইসলামিক কিছু হতে পারে না।
সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল একটা হাদিসে পাক আমরা বারবার শুনি, মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ এসে জিজ্ঞাসা করলেন, বেশিরভাগ সময় তো আপনি আল্লাহ রসুলের সাথেই কাটিয়েছেন, শেষ মুহূর্তগুলো আপনিই ছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আখলাকে মোবারকার ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন, কেমন ছিল আমার নবীর আখলাকে মোবারকা? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা নাকি উত্তর দিয়েছেন কি তোমরা কি কোরআন পড়ো না? পাবা তুমি যে কি আছে এই কোরআনের মধ্যে। তো আমি বলতেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে মধ্যম পন্থা কোরআন ইরশাদ করে, আমার নবীর মধ্যম পন্থা কোরআন বলে দেয় যে আমার নবী এইভাবে মধ্যম পন্থা জীবন অবলম্বন করেছেন। এত না সহায় সম্পত্তি আল্লাহ রসুল জমা করে রেখেছেন যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা খাবে। আর না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে জিন্দেগি অতিবাহিত করেছেন কি
অপরের কাছে গিয়ে
হাত পাততে হয় না, এভাবে আল্লাহ রসুল জিন্দেগি। হ্যাঁ, যতটুকু আমরা শুনি এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার নবীর গরিব উম্মত যেন এটা ভাবতে না পারে আমার নবী তো শান শকত আল্লাহ জিন্দেগি অতিবাহিত করে গেছে আমি তো গরিব, এটা যেন উম্মত বলতে না পারে। এই জন্য আল্লাহ রসুলের যা শুনি আমরা এটা শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, জি জি আমাদের জন্য। আচ্ছা আল্লাহ রসুল যেটা বললেন যে আল্লাহ রসুল যখন দাঁড়াতেন সবার সামনে তখন আল্লাহ রসুলের উচ্চতা সবার উপরে, কিন্তু হাইটে বোঝা যেত না কি আল্লাহ রসুল অনেক লম্বা, এটা কিন্তু ছিল না, আচ্ছা আল্লাহ রসুল সবার উপরে, ছার মোবারক সবার উপরে, জি। আচ্ছা পোশাক পরিধানের ব্যাপারটা দেখেন, আমি আগে বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিন্দেগি অবলম্বন করেননি কি আমার অনেক অঢেল সম্পদ আছে, আবার এটাও নাকি আমার কারো কাছে হাত পাততে হয়, এটা আল্লাহ রসুল মধ্যম পন্থা ছিলেন, যখন কারো সামনে দাঁড়াতেন তো সবার পোশাকের চাইতে উন্নত পোশাক আমার নবীরটা মনে হয়। কেননা ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা ওই জামানার কেমন বড় লোক ছিলেন, কেমন টাকাওয়ালা ছিলেন, ফারুক আজম কেমন ছিলেন, তাই না? আচ্ছা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পরিবার কেমন ছিল? তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যখন দাঁড়াতেন তো সবার পোশাকের চাইতে দামি উন্নত এবং স্মার্ট পোশাক আমার নবীর ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাউকে দাওয়াত দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করো, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে উত্তর দিল যে তুমি কি এটাই চাও যে জীবন তুমি অবলম্বন করছো আমিও ওটা করি? কারণ আমি তো তোমার পরিবারের ব্যাপারে জানি, তোমার বংশধরের ব্যাপারে আমি জানি তোমরা কোন পরিবারের লোক, তুমি সব ছেড়ে আজকে এই পোশাকে আর এই অবস্থায় আসছো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলো তোমার বংশ আর তুমি তোমাদের দামি পোশাক পরে আসো, আর আমি আমাকে আল্লাহ রসুল যেটা দিয়েছেন আমি এটা পরে আসি, মানুষ বলবে কারটা দামি বেশি। এখনো বর্তমানে শুধু আল্লাহ রসুলের জমানা ছিল, গোল্ডেন যুগ ছিল না, এখনো বর্তমানে সুন্নাতি লেবাস পরে আপনি মাঠে নামেন, আসেন আপনি ফিল্ডে, এবং যারা নিজেদেরকে স্মার্ট বলে তারা আসুক, মানুষ কাকে বেছে নিবে, কাকে সম্মান মানুষ বেশি দিবে? অবশ্যই আল্লাহ রসুলের সুন্নতে মোবারকা যার মধ্যে আছে তাকে বেশি সম্মান দিবে, তাই না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মধ্যম পন্থা, টাকা আছে সেটা কি পোশাকের মাধ্যমে প্রকাশ করতে হবে?
এই বিষয়গুলো না বাস্তব মানে আমাদের যারা ইসলামী ভাই আছে তারা কিন্তু শেয়ার করে এইভাবে যে কাফেলায় গেলাম কিংবা সাপ্তিক সুন্নতে পারে ইজতেমায় গেলাম, আর তিন দিনের সুন্নতে পারে ইজতেমার বাহার তো কোচ
আছেই,
তো যখন আমরা দাওয়াত ইসলামী ওলাদের সাথে মিশি বসি চলি তাদের পোশাক সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি লেবাস মানে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে আমি এত দাম দিয়ে জিনিস কিনলাম, এত দাম দিয়ে একটি প্যান্ট টি শার্ট নিলাম আমাকে দেখাই যাচ্ছে না, মানে ছবি উঠাই ভালো ভালো নিয়তে পরে যখন ছবিকে দেখা হয় যে আমাকে ভালোই লাগতেছে না, অথচ উনি ওনার পোশাক অতটা দামি না, কিন্তু সুন্নতে মুবারাকার কারণে এই পোশাক আলাও আফজাল হয়ে গেছে এবং উনি নিজে বলতে বাধ্য হচ্ছে আমার এটার কোনো ভ্যালু নেই। তার মানে উনি কেনার সময় এটা কতটা গুরুত্বের সাথে কিনেছিলেন, কতটা মূল্য এটার জন্য পরিশোধ করেছিলেন, আর সুন্নতে মুবারাকার সাথে সংমিশ্রণে আসার কারণে কি তার কোনো দামি নেই, মূল্যই নেই। তো এই জন্য আমাদের উচিত ওই রাস্তাটা অবলম্বন করা যেটাতে আমি সব জায়গায় মূল্য পাবো। এখন আমি দামি একটি পোশাক নিলাম, একটা শ্রেণীতে গিয়ে আমি হয়তো একটা দাম পেলাম, মসজিদে গেলাম তো আমার কোনো ভ্যালু নাই, আমি সিজদা দিতে পারছি না ভালো করে,
রাইট?
তো এটা মধ্যমতা হলো না। যদি আমি পাজামা নিতাম, আমি যদি পাঞ্জাবি নিতাম, এমন কোন জায়গা আছে বাংলাদেশে যেখানে পাঞ্জাবি পরার নিষেধ?
সব জায়গাতে পড়ায়
সব জায়গায় আছে, তো আপনি সুন্নতে নিয়ত করুন।
আমার মনে আছে 2011-12 কথা হবে, মানে ঢাকারই কোনো একটা কলেজের মধ্যে আমার এক ইসলামী ভাই মহলে নতুন আসছে, তখন তো সবুজ পাগড়ি ছিল সাদা চাদর ছিল সুফিয়ানা এক অন্যটা ছিল, এখন সেই কলেজ থেকে একবার বাধা আসছে যে এই লেবাসে কলেজ কিভাবে, মাত্র ইন্টারে ভর্তি হয়েছে, তো ওই মোবালিক ইসলামী ভাই আমাকে বললো, নেক আমলের জিম্মাদার ছিল ওই সময় থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে হবে, তো আমাকে বললো যে জাকির ভাই কলেজ থেকে তো মানা করতেছে, তো আমি বললাম ঠিক আছে আমি নিজে গিয়ে স্যারের সাথে কথা বলি, ওই টিচার আবার আমারও টিচার ছিল, তো আমি গিয়ে কথা বললাম, বললাম স্যার কী করবেন এখন, আমরা তো মুসলমান, এখন এটা যদি বাদ দিয়ে আসতে বলেন তাহলে মুসলমানিত্ব কিভাবে আর বজায় রাখলাম? যদি একটু মহব্বত করেন, তবে একটাই ছাত্র আর সবাই তো আপনার বাধ্যগত, হ্যাঁ একটা ছাত্র শুধু সুন্নতি লেবাস পরে আসবে, উনি পরে অনুমতি দিয়ে দিলেন, আল্লাহ তাআলা দুই বছর ওই একই লেবাসে সেই কলেজের মধ্যে উনি ক্লাস করছেন, কোনো বাধা নিষেধার কারো আসে নাই। তো এই যে মধ্যম পন্থাটা অবলম্বন করা, এটা ঘরেও প্রয়োজন, সমাজে প্রয়োজন, রাষ্ট্রেও প্রয়োজন ভাই। আর যদি ঘরের মধ্যে আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে না পারেন, সন্তানকে বেশি শাসন করবেন হাতছাড়া হয়ে যাবে, সন্তানকে শাসনই করবেন না তাও হাতছাড়া হয়ে যাবে, মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। আপনি ঘরের মধ্যে বাজারই করবেন না তো ঘর চলবে কেমনে, আবার এত বেশি বাজার করবেন পরের মাসে না খেয়ে থাকতে হবে, এই যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, তাই না? সমাজের মধ্যেও সেইমই, রাষ্ট্রের মধ্যে এটাই করতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনায় আপনি এত বেশি উৎসাহিত, মানে এত বেশি খরচ করছেন, উন্নতি করছেন, বাজেট শেষ হয়ে গেছে রাষ্ট্রের, তারপর আপনি আগামী মাস কিভাবে রাষ্ট্র চালাবেন? সব জায়গাতেই মধ্যম পন্থা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। এত বেশি টাইট দেওয়া যাবে না যে রাষ্ট্র ভেঙে যায়, এত বেশি লুজ করা যাবে না আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এই জন্য মধ্যম পন্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মধ্যম পন্থা দিয়েই রাষ্ট্র চালিয়েছেন,
জি জি,
এই মধ্যম পন্থা দিয়ে উম্মত চালিয়েছেন,
জি জি,
এই মধ্যম পন্থা দিয়ে ইসলাম চালিয়েছেন আমার নবী। এই জন্য এটাকেই আমাদেরকে আঁকড়ে ধরা উচিত, এবং এটার মধ্যে যে ফায়দা রয়েছে, এটার মধ্যে যে উপকারিতা রয়েছে, এর মধ্যে যে ফজিলত রয়েছে, এটাও আল্লাহ চাই ইনশাআল্লাহ আমরা দেখবো বা পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার সে তৌফিক দিক ইনশাআল্লাহ। আল্লাহ চাই আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে দর্শক রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Mustafa jaane rahmat pe la ho salaam shamay baje mehdaat pe la ho salaam Mustafa Sayyidi Allah
السلام والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔
رحمت پرن حق پربھات مار تہجد اور فجرের অভ্যাস আছে যার، রহমত পূর্ণ প্রভাত হয় তার।